শ্রোতবন্ধুরা, আপনারা জানেন এবছর ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের 60 বছর পূর্তি হল। ভয়েস অফ আমেরিকার দূরের মানুষেরা স্মৃতির পাতায় অম্লান, এখনও অত্যন্ত কাছের এবং উজ্জ্বল হয়ে আছেন। তাদের সঙ্গেই আমরা কথা বলেছি ভয়েস অফ আমেরিকার 60 বছর পূর্তি উপলক্ষে। শুনুন তাদের স্মৃতিচারণ।
প্রাণীর মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই।
1958 সাল, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের যাত্রা শুরু। সেই সময় এবং পরবর্তী 2-3 দশকে ভয়েস অফ আমেরিকার কাজে যোগ দিয়েছিলেন এক ঝাঁক তরুণ তরুণী, যাদের বলিষ্ঠ কণ্ঠ আর আত্মপ্রত্যয়ী ভাষায় সরব ছিল 330 ইন্ডিপেন্ডেন্স এভিনিউ থেকে বাংলাদেশ এবং ভারতের প্রত্যন্ত অঞ্চল। ইথারে উজ্জ্বল দৃপ্ত সেই কণ্ঠস্বর আজও অনেক শ্রোতাই মিস করেন, আবার অসংখ্য শ্রোতার কাছে এখনও অত্যন্ত পরিচিত।
শ্রোতাবন্ধুরা, আমাদের 60 বছরের পথ পরিক্রমায় আমাদের অগ্রজ প্রতিম বেতার সম্প্রচার সূত্রে যাদের কথা শুনেছি, যাদের দেখা পেয়েছি, যাদের স্নেহাশিষে অনুপ্রাণিত হয়েছি, তাদের স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু ঘটনা, কিছু স্মৃতিকথা তাদেরই কণ্ঠে শুনব। মাসুমা খাতুন 1973 সালে ভয়েস অফ আমেরিকাতে যোগ দেন। ঢাকায় তদানীন্তন পাকিস্তান টেলিভিশনের অত্যন্ত প্রিয় এক মুখ। 2011 সালে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ থেকে অবসর নেন।
তাহিরা, আপনি তো মাসুমা আপাকে দেখেছেন, নিজেও কাজ করেছেন তার সঙ্গে নাকি?
হ্যাঁ, বেশ কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার। মাসুমা আপা খুব গোছানো মানুষ ছিলেন। মাসুমা আপার সেই সাগর পাড়ের বন্ধুরা বলে যে সম্বোধন করতেন, আজও সেটা কিন্তু কানে বাজে। চলুন না, মাসুমা আপার কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি।
হ্যাঁ, মাসুমা খাতুনের কথা দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের 60 বছর পূর্ণ হলো, সবাইকে অভিনন্দন জানাই। 1958 থেকে 2018, এই 60 বছরের মধ্যে আমি ছিলাম 38 বছর। 1973 থেকে 2011 সাল পর্যন্ত আজ তাহিরা কত কথা মনে ভিড় করে আসছে, কোনটা ফেলে কোনটা বলি। থাকছে 60 বছরে সারা পৃথিবীতে কত কি ঘটে গেছে, নতুন নতুন ইতিহাস রচিত হয়েছে, সেসব কথা না হয় আজ থাক, আমি বরং আমার মনের আবেগ খানিকটা প্রকাশ করি, কি বলো?
আমরা আসলে সবাই আবেগ আপ্লুত আজকে, কারণ দীর্ঘ এত বছর পথ পরিক্রমায় আমরা আপনাদের মতো গুণী জ্ঞানী সব মানুষের সংস্পর্শে এসেছি এবং আপনাদের ছায়ায় আমরা বড় হয়েছি, এটা আমাদের কাছে বিশাল এক প্রাপ্তি।
তুমি একটু বেশি বলে ফেললে, সে যাই হোক, যা বলতে বসেছিলাম, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে মনোরম একটি এলাকায় ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউর সেই ভবনটি যেখানে ভয়েস অফ আমেরিকার প্রধান কার্যালয়। চারদিকে কত মিউজিয়াম, কত স্মৃতিসৌধ, অদূরে কংগ্রেস সদন ক্যাপিটল হিল, কাছেই বিশ্ববিখ্যাত লাইব্রেরি অফ কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন, হোয়াইট হাউসও বেশি দূরে নয়, ইচ্ছে হলে হেঁটেই যাওয়া যায়। আর অদূরে বয়ে চলে পোটোম্যাক নদী। দীর্ঘ 38 বছর সপ্তাহের 2টি ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সেখানে গিয়ে হাজির হয়েছি মনে অনেক বেশি আগ্রহ নিয়ে। আমার প্রিয় শ্রোতাদের দেশ বিদেশের কথা শোনাব, সেই জন্যই এতটা আগ্রহ ছিল। আর এটাই ছিল ভয়েস অফ আমেরিকায় আমার চাকরি জীবনের সবচেয়ে আকর্ষণীয় একটি দিক। হ্যাঁ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং পৃথিবীর সর্বত্র ছড়িয়ে থাকা বাংলাভাষী শ্রোতাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে চিঠি পাব, কখনো কখনো তারা টেলিফোন করবেন, সে যে কি আনন্দ কি বলবো তোমায়। আজ যারা শুনছেন, পুরনো দিনের কথা মনে করে আরেকবার বলি, সাগর পাড়ের বন্ধুরা আমার অনেক অনেক শুভেচ্ছা নিন, সবাই কুশলে আছেন আশা করি। বাংলা বিভাগ ছিল জাতিসংঘের মতো বিরাট এই প্রতিষ্ঠানের অন্যতম শ্রেষ্ঠ বিভাগ। 40টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হতো, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি চিঠি পেতাম। দুই বাংলা মিলে আমাদের প্রিয় শ্রোতারা গড়ে তুলেছিলেন হাজারেরও বেশি ফ্যান ক্লাব, কতখানি গৌরবের কথা। আর ইশতিয়াক ভাই বাংলা বিভাগে সমাহার ঘটিয়েছিলেন দুই বাংলার নামি দামি বেশ কয়েকজন তারকা। বাংলাদেশ টেলিভিশনের পথ ধরে আমার ভয়েস অব আমেরিকায় আসা, এই দুটি প্রতিষ্ঠান আমায় অনেক দিয়েছে, আমায় ধন্য করেছে, আর অগণিত শ্রোতাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি, তৃপ্তি নিয়ে কাজ করতে পেরেছি। তাদের এবং বাংলা বিভাগে তোমরা যারা আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, আরেকবার অভিনন্দন।
মাসুমাপা অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো থাকবেন।
তোমরাও ভালো থেকো, ভালো করে কাজ করো সবাই, বাংলা বিভাগের নাম যেন কখনো ম্লান না হয়।
বাংলাদেশের চলচ্চিত্র টেলিভিশন রেডিওর অসামান্য এক ব্যক্তিত্ব কাফি খান। কাফি ভাই 1958 সালে যোগ দিয়েছিলেন ভয়েস অফ আমেরিকায়, 84 ভিওএ থেকে অবসর নিয়েছেন।
আসলে ভয়েস অফ আমেরিকার বাংলার সঙ্গে আমার সম্পর্ক তো দীর্ঘকালের, সেটা তোমরা জানো। সার্ভিস চিফ রোকেয়া হায়দারের নেতৃত্বে আরো যারা এখান থেকে সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছ, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রোকেয়া ছাড়া তোমাদের অনেকের সঙ্গেই মাঝে মধ্যে সাক্ষাৎ হয়, খবরাখবর পাই, শুনতে ভালো লাগে। এছাড়া আমার প্রাক্তন সহকর্মী যারা ছিলেন, জীবিত আছেন এখনো, তাদের খবরাখবরও পাই। আমি এখনো এই 90 বছর বয়সেও জীবিত আছি, এটা আমার এখন জীবনের শেষ লগ্ন বলতে পারবো। হয়তো শেষবারের মতো রবীন্দ্রনাথের ছোট্ট একটা কবিতা পাঠ করে শ্রোতাদের শোনাতে চাই।
নিশ্চয়ই।
যাবার সময় হলো বিহগ্গের, এখনই কুলায় রিক্ত হবে, স্তব্ধ গীতি ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায় অরণ্যের আন্দোলনে, শুষ্ক পত্র জীর্ণ পুষ্প সাথে, পথচিহ্নহীন শূন্যে যাব উড়ে রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। গতকাল এই বসুন্ধরা আতিথ্য দিয়েছে, কভু আম্র বকুলের গন্ধে ভরা পেয়েছি আহ্বান বাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর, অশোকের মঞ্জরি সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর, দিয়েছি তা প্রীতি রসে ধরি। কখনো বা ঝঞ্ঝাকাতে বৈশাখের কণ্ঠ মোর রুতি আছে উত্তপ্ত ধুলাতে, পক্ষ মোর করেছে অক্ষম, সব নিয়ে ধন্য আমি প্রাণের সম্মানে। এবারের ক্লান্ত যাত্রা গেলে থামি, ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে, বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে। তো সবশেষে তাহলে বলি যে তোমরা শ্রোতা বন্ধুরা সবাই আমার প্রিয়জন, এবং তোমরা সবাই ভালো থাকো, এবং তোমাদের মঙ্গল হোক সবার।
সৈয়দ জিয়াউর রহমান দীর্ঘদিন বাংলা বিভাগের সঙ্গে ছিলেন, গুরুত্বপূর্ণ অনেক অনুষ্ঠান উপহার দিয়েছেন বাংলা বিভাগের শ্রোতাদের। বিজ্ঞান জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের নানা রহস্যের সমাধান নিমিষেই শোনাতেন শ্রোতাদের।
আমি 35 বছর কাজে কাজ করেছি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে। এই 35 বছরে অনেক স্মরণীয় ঘটনা আছে। আমাদের সহকর্মীদের সঙ্গে এখানে একটা পরিবারের মতন ছিলাম, এছাড়া আছে আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের। যখনই আমি ঢাকায় বা কলকাতায় গেছি, শ্রোতা বন্ধুরা আমাকে সম্বর্ধনা দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন, এটাই আমার বড় প্রাপ্তি মনে করি 35 বছরে। তবে একটা স্মরণীয় ঘটনা তো অনেক, তার মধ্যে একটা ঘটনা বিশেষ করে আমার মনে পড়ে, সেটা বলতে চাই। সেটা হচ্ছে প্রেসিডেন্ট এরশাদের শাসনকালের কথা। সেই সময় তার বিরুদ্ধে 15 দলীয় জোটের নেত্রী শেখ হাসিনা এবং 9 দলীয় জোটের নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, এরা দুজন তখন আন্দোলন করছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তুমুল আন্দোলন চলছে সে সময়। তো সেই সময় একদিন হঠাৎ আমার অফিসে নিউ ইয়র্ক থেকে বললেন আমার নাম নোভাক। উনি বললেন যে উনি ঢাকা এশিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর মিস্টার নোভাক। তিনি আমাকে একটা টেলিফোন নম্বর দিয়ে বললেন যে এই নম্বরে তোমার জন্য বসে আছেন শেখ হাসিনা, তুমি এক্ষুনি তাকে টেলিফোন করো, তিনি একটি জরুরি ঘোষণা দেবেন। আমি প্রথমেই বললাম যে আপনি তো গৃহবন্দী, এখানে এলেন কি করে? শেখ হাসিনা তার স্বভাবসরব ভঙ্গিতে বললেন যে এরশাদের তো মোটা বুদ্ধি, আমার বাড়ির সামনে অনেক সৈন্য সামন্ত পাহারা রেখেছে, কিন্তু আমার বাড়ির পেছনে, আমার বাড়ির সঙ্গে জলিল সাহেবের বাড়ি, এই দুই বাড়ির মাঝখানে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে আমি এখানে এসেছি। আমি যে বলুন কি ব্যাপার? বললেন যে আগামী পরশু আমরা দেশব্যাপী হরতাল ডাকছি এরশাদের বিরুদ্ধে, এটা একটু কাইন্ডলি বলে দেবেন। আমি হ্যাঁ নিশ্চয়ই বলুন। হঠাৎ করে আবার কতক্ষণ পরে একটা টেলিফোন এলো লন্ডন থেকে, তারপর বললেন যে একটা টেলিফোন নাম্বার দিচ্ছি আপনাকে, এখানে বেগম খালেদা জিয়া বসে আছেন, তাকে তার একটা সাক্ষাৎকার দয়া করে নিন। লন্ডন থেকে দেওয়া নাম্বারে টেলিফোন করলাম। আমি বললাম যে আপনি যেখানে এসছেন, বেগম জিয়াকে বললাম, তা আপনাকে তো ধরবে ওরা। বললেন যে না না, আমি আপনার এই সাক্ষাৎকার দেওয়ার জন্য বসে আছি, এটা দিয়েই আমি এখান থেকে পালিয়ে যাব। তারপর তিনিও বললেন যে আগামী পরশু আমরা হরতাল ডাকছি দেশব্যাপী। তারপর আমি এসে তাড়াতাড়ি করে পরের দিনই এটা পুরো ব্রডকাস্ট করলাম, দেশব্যাপী হরতাল ডেকেছেন দুই নেত্রী। তো তার ফলে একটা সাংঘাতিক রকমের হরতাল হয়ে গেল। তার ঠিক 3 দিন পর হঠাৎ রাত 2টার সময় একটা টেলিফোন কল এলো বাংলাদেশ থেকে। কথা বললেন তখন জেনারেল খলিলুর রহমান, পরে তিনি কামাল হোসেনের গণফোরামে যোগ দেন। তো তিনি আমাকে টেলিফোন ধরেই বললেন, এ গ্রেটফুল নেশন উইল রিমেম্বার ইউ। আমি কি হয়েছে? বলে এই যে কামাল হোসেন কথা বলবে। বলে তিনি টেলিফোনটা ডক্টর কামাল হোসেনের হাতে দিলেন। ডক্টর কামাল হোসেন আমাকে বলছেন প্রথমেই যে ভাইয়া পিপুল আর ডান্সিং অন দি স্ট্রিট। আমি জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন্ড, যে এরশাদের পতন হয়ে গেছে।
দিলারা হাশেম একাধারে কণ্ঠশিল্পী, লেখিকা, ব্রডকাস্টার ছিলেন, সবকিছুতেই সেরা ছিলেন। আমেরিকার কান্ট্রি মিউজিক শোনার জন্য উন্মুখ হয়ে থাকতেন অনেক শ্রোতা। বর্তমানে ওয়াশিংটনে অবসর জীবন যাপন করছেন।
আমি দিলারা হাশেম বলছি, আমি রিটায়ার করেছি বাংলা সার্ভিস থেকে বছর কয় আগে। আমি আমার শ্রোতাদের এবং আমার কলিগদেরকে সবাইকেই মিস করছি। আমি ভেবেছিলাম যে আমি অনেক অবসর পেলে অনেক বুঝি কাজ করতে পারবো, কিন্তু মনে হয় কাজটাই মানুষের জন্য প্রয়োজন। এবং আমি সৌভাগ্য আমার যে আমি যে কাজ করে আনন্দ পেতাম সেই কাজই আমার জীবিকা হয়েছিল, বহু বছর করেছি এবং সেটা আমি এখন মিস করি। আমার ব্রডকাস্টিং শুদ্ধ শ্রোতাদের সকলকেই আমি মিস করি এবং সবার জন্যে আমার শুভেচ্ছা। ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের 60 বছর পূর্ণ হলো, এটা একটা বড় কথা। আমি মিস করছি আমার কলিগদেরকে, আমার শ্রোতাদেরকে, এবং আমি সকলকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, নতুন বছরে সবাই নতুন আশা উদ্দীপনা নিয়ে কাজ করুন, এবং আমিও যাতে কাজ করে যেতে পারি তার জন্য দোয়া করুন আপনারা।
ইকবাল বাহার চৌধুরী আজও রাশভারী কণ্ঠের জন্য সুপরিচিত। রেডিওতে একবার যে তার কণ্ঠ শুনেছে সে কিন্তু ভোলেনি। 1973 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলা বিভাগে ছিলেন এবং অনেকটা সময় বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন।
আমি ভয়েস অফ আমেরিকায় জয়েন করি 1973 সালে। সেই সময়কার কিছু কথা এবং পরবর্তী সময়কার অনেক কথাই মনে পড়ছে। আমি একটি ঘটনার কথা বলব, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমেরিকায় আসলেন, নিউ ইয়র্কে আসলেন, এবং তারপরে জাতিসংঘে ভাষণ দেওয়ার পরে উনি ওয়াশিংটনে আসলেন প্রেসিডেন্ট ফোর্ডের সঙ্গে দেখা করার জন্য। সেটা অক্টোবর 1974 সাল অক্টোবর। তো তিনি যখন হোয়াইট হাউসে গেলেন, আমরা কিছু সাংবাদিকও আমাদের সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল, ঢাকা থেকেও অনেকে এসেছিলেন। তো আমি যেই মুহূর্তে উনি আলোচনা শুরু করলেন, ঠিক সেই সময়টা প্রেসিডেন্টের সঙ্গে বিদেশি কোনো নেতা আসলে তখন সাংবাদিকদের সেখানে যেতে দেওয়া হয় খুব অল্প সময়ের জন্য, মাত্র দু চার মিনিটের জন্য। শুরুতেই যেভাবে উনি শুরু করলেন, উনি পায়ের ওপর পা তুলে, ওনার উনি তো পাইপ খেতেন, ধূমপান করতেন, সেই পাইপ ধরালেন উনি একটা লাইটার দিয়ে এবং তারপরে আলোচনা শুরু করলেন। প্রথমেই উনি যেটা বললেন সেটা হচ্ছে যে হাউ ইজ দি হেলথ অফ মিসেস ফোর্ড, মিসেস ফোর্ডের শারীরিক অবস্থা এখন কেমন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং সেটা একটা বহুল প্রচারিত খবর ছিল। এবং তারপরে অন্যান্য আলোচনায় যাওয়ার আগে যে উনি প্রথমে বললেন যে কেমন আছেন মিসেস ফোর্ড, এটা সুন্দরভাবে উনি দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা শুরু করার আগে এটা সুন্দরভাবে উনি শুরু করলেন। এবং উনাকে যে দেখলাম আমরা, উনি পায়ের ওপর পা তুলে পাইপ ধরাচ্ছেন, পাইপ খাচ্ছেন, আমাদের দেখে একটু হাসলেন, আমার সেই মুহূর্তের কথা আমি কোনোদিন ভুলব না। খুব ভালো লেগেছিল যে আমাদের দেশের নেতা বাঘের বাচ্চার মতো বসে আছে হোয়াইট হাউসে, ওভাল অফিসে আমেরিকার প্রেসিডেন্টের সামনে। প্রেসিডেন্ট ওবামা যখন প্রেসিডেন্ট হয়েছেন, তারপরে শপথ নিলেন, উনাদের আমাদের অফিসের সামনেই ওই ক্যাপিটল হিলে কংগ্রেস ভবনে উনি শপথ নিলেন। সেই অনুষ্ঠান আমরা স্টুডিও থেকে এবং স্টুডিওর বাইরে যেখানে অনুষ্ঠান হচ্ছিল আমরা সেই লাইন দিয়ে আমরা কয়েকজন মিলে ওই কভারেজটা করেছিলাম। তো ওই যে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এটা একটা স্মরণীয় ব্যাপার, এবং এটা যে আমরা কভার করতে পেরেছি এত মানুষ লোকে লোকারণ্য প্রচণ্ড শীতের মাঝে, তো সেই দিনটির কথা আমার মনে আছে এবং মনে থাকবে। আমি আজকের এই দিনে 60 বছর পূর্তি উপলক্ষে ভয়েস অফ আমেরিকার সকলকে অভিনন্দন জানাই এবং ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান দেখার জন্য।
অসীম চক্রবর্তী অবসর গ্রহণ করে বর্তমানে কলকাতায় বসবাস করছেন, প্রচুর লেখালেখি করছেন, দুই বাংলার অসাধারণ ব্যক্তিত্বদের সাক্ষাৎকার সহ উপহার দিয়েছেন অসংখ্য অনুষ্ঠান।
আমি অসীম চক্রবর্তী কলকাতা থেকে বলছি। ভয়েস অব আমেরিকায় আমি প্রায় 20 বছর কাজ করেছি, তারপর অবসর নিয়ে কলকাতায় ফিরে এসেছি। তো ভয়েস অব আমেরিকায় কাজ করাটা আমার কাছে এবং আমার জীবনে একটা সৌভাগ্যের ব্যাপার, এবং আমি এত ঋদ্ধ হয়েছি তা বলার নয়। এবং একটা কথা আছে, খুব আনন্দ লাগছে বলতে বা ভালো লাগছে বলতে, যে বাংলা সার্ভিসের 60 বছর পূর্তি হল। কোনো বিদেশি রেডিও বেতার সম্প্রচার কেন্দ্র থেকে বাংলা ভাষায় এক নাগারে 60 বছর বেতার সম্প্রচার, এটা একটা অভাবনীয় ব্যাপার। ভয়েস অব আমেরিকা তা করে দেখিয়েছে এবং দেখাচ্ছে। এর জন্যে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বাংলার অনুরাগী, বাংলা ভাষার অনুরাগী শ্রোতাদের, যাদের ইচ্ছা, যাদের উৎসাহ বাংলা বিভাগকে আজ এতদূর নিয়ে এসছে। এবং বাংলা বিভাগের এই সাফল্যর যতখানি বাংলা বিভাগের প্রাপ্য তার কর্মীদের, তার থেকে আমার ধারণা শ্রোতাদের প্রাপ্য আরো বেশি। তারা না শুনলে তো আমাদের প্রচার অর্থহীন। তো আজকে বাংলার সম্প্রচারের 60 বছর এর জন্মদিনে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রাক্তন সব সহকর্মীবৃন্দকে, যাদের সঙ্গে আমি এত বছর কাজ করেছি একসঙ্গে, এবং শ্রোতাদের, যাদের অনেককেই, কেন অনেককে কেন, বেশিরভাগকেই আমি কখনো দেখিনি, তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগতভাবে। এবং বাংলার বিভাগের আমার প্রাক্তন সহকর্মীদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। 60 বছর তারা পার করে দিলেন একসঙ্গে কাজ করে, এটা একটা অত্যন্ত বড় কৃতিত্বের স্বাক্ষর। নমস্কার।
মিতালির আসর করতেন নাজমা চৌধুরী। মাত্র কয়েক বছর কাজ করেছেন ভয়েস অফ আমেরিকাতে, জমিয়ে আমেরিকার গানের অনুষ্ঠান করতেন।
স্মৃতি তো বহুবিধ আছে এবং সুখস্মৃতি আছে অনেক অনেক। আমি ও দেশে যে, বিশেষ করে ভয়েস অফ আমেরিকার কথা বলছি, কিন্তু প্রধানত ওই দেশটাতে যে আমি, সেই সময়কার আমেরিকায় যে আমি অনেক কিছু পেয়েছি, আসলে অনেক এক্সপোজার পেয়েছি যেটা আমরা তৃতীয় বিশ্বের থেকে বিশেষ করে মেয়েরা আমরা পাই না। আই ওয়াজ এক্সপোজ টু বুকস লাইক মানে ইংরেজি লিটারেচার, আমাদের দেশে তো ইংরেজি বই তখন খুব ভালো বই পাওয়া যেত না, ভালো ছবি দেখা, মানে নান্দনিক দিকগুলো এবং দৃষ্টিকে জীবনকে উদ্ভাসিত করার মতো অনেক কিছু আমি পেয়েছি, এবং সেটা অবশ্যই ভয়েস অফ আমেরিকার কর্মের সূত্রে সেখানে যোগাযোগ হয়েছে বলেই এগুলো পেয়েছি। সেই সেটা বলতে গেলে এই জন্যই ভয়েস অফ আমেরিকার কাছে আমি বহুলাংশে ঋণী। আর যেটা বলার, ভয়েস অফ আমেরিকায় তো আপনারাও কাজ করছেন, দেখতেই পাচ্ছেন গতানুগতিকতা আছে, এবং আমাদের সময় ভ্যারাইটি বোধ হয় একটু বেশি ছিল, কারণ আমরা 2 ঘন্টা সম্প্রচার করতাম, তাতে করে ম্যাগাজিন অনুষ্ঠান অনেক বেশি ছিল, করেসপন্ডেন্ট সিআর যেটাকে বলা হয় সেটা বেশি ছিল, এবং অনেক ধরনের ইন্টারাকশন ইন দ্য ব্রডকাস্টিং এরা অনেক অনেক বেশি হতো আর কি। অন দ্য হোল আমি ভালোই ছিলাম। আর অফিসের বাইরে আমার যাদের সাথে ইন্টারাকশন হতো বা হয়েছে, দে ওয়াজ জাস্ট সিম্পলি ওয়ান্ডারফুল পিপল, ওয়ান্ডারফুল পিপল। আর আমার সহকর্মী সকলের সাথে আমার মোটামুটি সদ্ভাব ছিল, আমি অনেকে বয়সে অনেকের চাইতে ছোট ছিলাম, আর আমি সেই সম্মানটুকু রেখেই চলেছি। সকলেই আমার বন্ধু ছিল না, কিন্তু আমার সাথে কর্ম কাজের একটা সম্পর্ক, সুসম্পর্ক ছিল, এবং সকলেই সেটা সেইভাবে একটা একটা সীমার মধ্যে আমরা থাকতাম। সেটা নিজস্বতা তো অবশ্যই ছিল, সক্রিয়তা ছিল, কিন্তু সেটা ইশতিয়াক ভাইয়ের এবল গাইডেন্স এর জন্য আরো ছিল। আর হ্যাঁ, মিতালিটাই আমাকে আসলে, আমি মনে করি ইট ওয়াজ এ প্রিভিলেজ দ্যাট আই এনজয়েড, অ্যান্ড অন্যগুলো তো গতানুগতিক ছিল, ওটাতে আমার অনেক খোলা হাত ছিল, অনেক খোলা হাত ছিল, এবং ভক্তদের আমার নয় ভয়েস অফ আমেরিকার ভক্তদের এত চিঠি, এত চিঠি, এত চিঠি আসত, এবং একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, আমি অবাক হতাম যে ওখান থেকেও চিঠি আসে আমাদের, এবং তাদের অজস্র প্রশ্ন, আমেরিকাকে জানার প্রশ্ন, আমেরিকাকে বোঝার প্রশ্ন। কেউ কেউ তো ভাবতেন আমেরিকা বোধহয় একটা শহর, এটা নিয়ে আমরা অনেক হাসি ঠাট্টাও করতাম, আপনাদের আমেরিকার জীবনযাত্রা কেমন, হ্যাঁ এই ধরনের প্রশ্ন, আপনারা কেমন আছেন, আপনারা ভালো থাকবেন, এই যে কি বলবো অবিরাম মানুষের শুভেচ্ছা ভালোবাসায় বেড়ে উঠত শ্রোতাদের জন্যই তো, যে কোনো কিছুতে শ্রোতা, যে কোনো একটা বিনোদন বা যে কোনো একটা সম্প্রচার যখন হয় কাদের জন্য হয়, শ্রোতাদের জন্য হয়, এবং সাফল্যটা তখনই আসে যখন শ্রোতারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং সেই অ্যাপ্রিসিয়েশনটা বোঝার একমাত্র উপায়, তখন তো তৈরি বা ওরকম করে হতো না, চিঠিগুলো ছিল তার ইন্ডিকেটর। ভয়েস অফ আমেরিকা সকলের জন্য যারা কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। গড ব্লেস ইউ অল, আল্লাহ আপনাদের সহায় হন, নতুন বছরে আরো প্রশান্তি এবং আনন্দ নিয়ে আসুক আপনাদের জন্য এবং ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সকলের জন্য।
আব্দুল্লাহ আল ফারুক ভয়েস অফ আমেরিকা যোগ দিয়েছিলেন 1982 সালে, ছিলেন 1986 সাল পর্যন্ত। তাঁর শুদ্ধ উচ্চারণ, চমৎকার সংবাদ পাঠ, এগুলো ভোলার নয়। জার্মানির বন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
আমি যখন গেলাম তখন গোটা বাংলা বিভাগে প্রায় 17 জন আমরা ছিলাম, বিশাল একটা দল। অনেক কথাই তো মনে পড়ে, একটা কথা মনে পড়ে যে ওই সময় আমি যখন ছিলাম তখন 1983 সালে ওয়াশিংটন মার্চ হয়েছিল মার্টিন লুথার কিং এর, সেই 1963 সালে তিনি সেই ওয়াশিংটন মলে আই হ্যাভ এ ড্রিম সেই ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ, তার 20তম বার্ষিকী হয়েছিল 1983 সালে। আমি সেদিন মলে সারাদিন ধরে ঘুরেছি এবং নানান অনুষ্ঠান শুনেছি, এটা একটা মনে রাখার মতো ঘটনা। এবং সেদিন আমরা দু একজন ছিলাম, যেমন সুমন ছিলেন আমার সঙ্গে, পরে তিনি আবার কাজে যোগ দিলেন, আমার সেদিন ছুটি ছিল ফলে আমি সারা দিনটাই সেই ওয়াশিংটন মার্চে কাটাতে পেরেছিলাম। আরেকটা ঘটনা মনে পড়ছে যে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের একটা বার্ষিকী উপলক্ষে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন হয়েছিল ওয়াশিংটন ডিসির ওই অফিসে, অফিস ভবনে, এবং সুমনের নির্দেশনায় আমরা সমবেত কণ্ঠে গান করেছিলাম এবং সেখানে রোকেয়া হায়দারও গান করেছিলেন আমার যতদূর মনে পড়ে। আরো আরো অনেকে, যেমন নাজমা চৌধুরী ছিলেন, উনি এখন ঢাকায়, তারপর মাসুমা খাতুন ছিলেন, এদের সবার কথাই মনে পড়ছে। এবং আমার যেটা সবচেয়ে মনে পড়ে যে সেই সময় আমি যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, বিশেষ করে শব্দ ক্ষেপণ এবং অনুবাদের ব্যাপারটা। কাফি ভাইয়ের কথা মনে পড়ে, অমন মানে নিটল অনুবাদক আমি খুব আমার জীবনে, বেতার জীবনে খুব কম লক্ষ্য করেছি। তো আপনারা বাংলা বিভাগকে অনেক অনেক এগিয়ে নিয়েছেন এবং এক নতুন মিডিয়ার সঙ্গে কাজ করছেন এবং সেগুলো শ্রোতা এবং দর্শক তাদের ভালো লাগছে, যারা পাঠক তাদেরও ভালো লাগছে, এবং মাঝে মাঝে আমিও আপনাদের অনুষ্ঠান শুনি এবং ভালো লাগে, অনেক সাক্ষাৎকার শুনি আপনারা করেন। তো আমার শুভেচ্ছা এবং আগামীর জন্য আরো ভালোবাসা ও প্রীতি আপনাদের সবার জন্যই থাকবে।
দীপঙ্কর চক্রবর্তী ছিলেন বন্ধু বৎসল, বর্তমানে কলকাতায় বাস করছেন। ভারতের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্বর সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান উপহার দিয়েছেন তিনি শ্রোতাবন্ধুদের জন্য।
আসলে অনেক অভিজ্ঞতাই তো হয়েছে আমার ভয়েস অফ আমেরিকাতে ছ বছরে, তবে তার মধ্যে দু চারটে কথা কোনোদিনই ভুলতে পারবো না। 1985 সালে জুন মাসে, তখন রাজীব গান্ধী সবে প্রধানমন্ত্রী হয়েছেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর, তখন উনি গেছিলেন আমেরিকায় 5 দিনের সফরে, তখন রোনাল্ড রেগান ছিলেন প্রেসিডেন্ট। উনি 5 দিনের সফরে রাজীব গান্ধী গিয়ে ভারত উৎসবের সূচনা করেছিলেন ওখানে। সেই ভারত উৎসবে তখন রাজীব গান্ধীর এমন সিকিউরিটি যে আমরা ধারে কাছে ঘেঁষতে পারছি না, কারণ তার আগে ইন্দিরা গান্ধীকে খুন করেছে এবং ওখানে শিখ সন্ত্রাসবাদীরা রাজীব গান্ধীকে খুন করতে পারে বলে সিআই এর কাছে, FBI এর কাছে খবর ছিল। সুতরাং প্রচন্ড একটা নিরাপত্তা বলা হয়েছিল রাজীব গান্ধীকে ঘিরে। আমাকে বলা হয়েছিল যে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের যে ভারতীয় আর্ট এক্সিবিশন হবে, শিল্প প্রদর্শনী, তার একটা রিপোর্ট তৈরি করতে। এদিকে আমি তো ঢুকতেই পাচ্ছি না ভেতরে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরঘুর করছি যে কি করা যায়, কেমন করে খবর পাওয়া যায়। হঠাৎ দেখি রবি শঙ্কর বেরিয়ে আসছেন, ওই প্রদর্শনী উদ্বোধন হয়ে গেছে, উনি ওখান থেকে বেরিয়ে আসছেন। আমি ওকে ধরেছি, বলেছি আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম দীপঙ্কর চক্রবর্তী, আমি একটু আপনার কাছে যদি জানতে চাই, আমরা তো ভেতরে ঢুকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি জানতে চান? আমি বললাম আপনি আমাকে একটু বলুন কি হলো ভেতরে। তো উনি পুঙ্খানুপুঙ্খ সমস্ত বলে দিলেন কি হলো না হলো, ফলে আমার খুব সুবিধা হলো। মানে রবিশঙ্করের থেকে আর কে অত ভালো বলবেন যে কি শিল্প কেমন করে, কি কি শিল্প রয়েছে, কারা কারা ছিলেন, রাজীব গান্ধী কি করলেন কি করলেন, সবই বলে দিলেন। তখন আমি একটু সাহস পেয়ে বললাম যে আচ্ছা আমাকে তো এইটা এমনি বলতে হবে, আপনি যে বলেছেন সেটা তো আমি বলতে পারবো, শুধু আপনার সঙ্গে দেখা হয়েছে আপনার এটা এটা বলবো, কিন্তু আপনার একটা আলাদা ইন্টারভিউ নিতে পারি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য? উনি বললেন হ্যাঁ চলো, আমার তখন তুমি হয়ে গেছে, হ্যাঁ চলো আমার সঙ্গে আমার হোটেলে, ওর লিমোজিনের দরজা খুলে দিয়েছে, চলো আমার সঙ্গে। এটা একটা স্মরণীয় অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি শ্রোতা বন্ধুরা যারা তখন এটা শুনেছিলেন তাদের আবার মনে পড়বে, আর যারা এখনকার যারা শোনেননি তারা শুনে খুশি হবেন।
খুব বেশি দিন হয়নি শামীম চৌধুরী ভিও থেকে অবসর নিয়েছেন, বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। শ্রোতা বন্ধুরা নিশ্চয় এখনো আপনাদের তার কণ্ঠ মনে রয়েছে।
আমি শামীম চৌধুরী, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে আমি 2002 থেকে 2011 পর্যন্ত কাজ করেছি। শত বছরের অর্ধেকেরও বেশি সীমা পেরিয়ে এসছে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ। সুদীর্ঘ এই সময়ে বাংলা বিভাগে কাজ করে গেছেন অনেক বিখ্যাত জনেরা। বাংলা বিভাগ থেকে সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা আজও শুনতে পাই শ্রোতাদের কাছে। নিজেও কাজ করেছি এই বিভাগে, সেই সুবাদে এই প্রশংসা আমাকেও ছুঁয়ে যায়। বাংলা ভাষায় বিশ্ব সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের ইতিহাসে ভয়েস অফ আমেরিকা উজ্জ্বল এক নাম। আমার আন্তরিক উষ্ণ ভালোবাসা এই বিভাগ এবং এখানে বর্তমানে কর্মরত সকলের জন্য।
সদা হাস্যোজ্জ্বল কামনাশীষ চক্রবর্তী ছিলেন সকলের প্রিয়। বাংলা বিভাগে কাজ করতে করতে ভিওএর নিউজরুমে কাজে যোগ দেন তিনি। আমেরিকাতেই বসবাস করছেন এখন।
আমি কাজ করেছি বাংলা বিভাগে এর মধ্যে বছর ১৫। আমি ১৯৮৯ সালে বাংলা বিভাগ থেকে ট্রান্সফার হয়ে যাই, বদলি হয়ে যাই নিউজ ডিভিশনে। তার আগ পর্যন্ত অনেক কিছুই ঘটনা স্মরণীয় আছে। আমি দুম করে মনে করে বলা একটা কঠিন ব্যাপার, তবে যেহেতু জানুয়ারি মাসে সম্প্রচার হচ্ছে ১৯৮১ সাল, রেগান তখন প্রেসিডেন্ট, রনাল্ড রেগান। সেই সময় একজন মহিষী মহিলা হোয়াইট হাউসে এসেছিলেন, তার নাম মাদার টেরেসা। অনেকের সঙ্গে আমিও ছিলাম হোয়াইট হাউসের সাউথ লনে, রোজ গার্ডেনের বাইরে, যখন প্রেসিডেন্ট রেগান এবং মাদার টেরেসা তাদের কথাবার্তা শেষ করে বাইরে বেরিয়ে এসেছিলেন। সেটা ছিল ফটো অপ, যাকে বলে, শুধু ছবি তোলার জন্য ওই সমাবেশ। কিন্তু যেহেতু সাংবাদিকেরা উপস্থিত, অনেকেই চিৎকার করে করে নানান রকম প্রশ্ন করেন। একজন তরুণী সবে সাংবাদিকতা শুরু করেছেন লোকাল একটা রেডিও স্টেশনের, উনি চিৎকার করে বললেন, মিস্টার প্রেসিডেন্ট, হোয়াট ডিড ইউ টক অ্যাবাউট? মিস্টার প্রেসিডেন্ট, আপনারা কি আলোচনা করলেন? প্রেসিডেন্ট রেগান তার স্বভাব সুলভ বাচন ভঙ্গিতে ঘাটটা একটু নেড়ে একটু মুচকি হেসে বললেন, ওয়েল, উইথ হার ওয়ান ক্যান ওনলি লিসন। মানে মহিষী মহিলার সামনে আমাদের তো কিছু বলার থাকে না, আমাদের ভূমিকা শ্রোতা। এই এই যে একটা ছোট্ট একটা লাইনের জবাব প্রেসিডেন্ট রেগানের তরফ থেকে, ওইটা রেকর্ডিংটা নিয়ে আমি ছুটে হোয়াইট হাউস থেকে আমাদের অফিসে চলে গেলাম। তখন কটা বাজে? ১১টা, ১১:৩০। আমাদের অনুষ্ঠান শুরু হবে ১২টা থেকে ১টা, আমাদের টাইম স্লট, স্থানীয় সময়। দৌড়ে অফিসে আসার পরে আমাদের তখন বিভাগীয় প্রধান ছিলেন ইশতিয়াক আহমেদ, ওনাকে বললাম, ইশতিয়াক ভাই, আমার একটা লাইনের একটা ওই আছে, আমি স্টোরিটা তৈরি করি, আমার রিপোর্টটা তৈরি করি, ২ মিনিট আড়াই মিনিটের একটা রিপোর্ট তৈরি করব, আপনি ১২:৩০ নাগাদ ওটাকে প্লেস করার কথা প্রডিউসারকে জানিয়ে দিন। আমি হই হই করে তৈরি করলাম রিপোর্টটা, ১২:২৫ নাগাদ তৈরি হয়ে গেল। ইশতিয়াক ভাইও দেখলেন, তারপরে ওটা গিয়ে আমরা আড়াই মিনিটের একটা রিপোর্ট সম্প্রচার করলাম। এটা অসাধারণ লেগেছিল আমার কাছে, এই কারণে প্রেসিডেন্ট রেগানের বক্তব্য এবং মাদার টেরেসার প্রথম হোয়াইট হাউস এর উপস্থিতি, এটা একটা স্মরণীয় ঘটনা আমার কাছে অবশ্যই। আরো অনেক কিছু আছে, হঠাৎ মনে পড়লো, যেহেতু জানুয়ারি মাসের কথা, আমার মনে হয় ওটা জানুয়ারির ৩-৪ তারিখ ছিল ১৯৮১ সাল বোধ হয়। ছোটখাটো ঘটনা, যেমন মুর্শিদাবাদ জেলায়, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় নেতাজি সুভাষ ক্লাব নামে একটা স্থানীয় সংগঠন ছিল, তারা সেখানে একটা চমৎকার সমাবেশের আয়োজন করেছিলেন। আর সন্ধ্যেবেলায় সেই আয়োজনের পরে ওখানকার সাধারণ মানুষ যেভাবে, সে ধরুন মুড়ি মাখা আর শশা দিয়ে আমাকে আপ্যায়ন করলেন, সেই রকম আদর অভ্যর্থনা তো শহুরে মানুষদের সচরাচর জোটে না। সেগুলো নিশ্চয়ই স্মরণে থাকবে, আছেও, এগুলো ভুলবার নয়।
সুমন চ্যাটার্জি, এখন কবির সুমন, কাঁচের মতো পরিষ্কার ঝকঝকে কণ্ঠস্বর এখনো সবার কাছে সমান প্রিয়। বাংলা বিভাগের ৮০-এর দশকে সুমন ছিলেন সর্বকনিষ্ঠ, অত্যন্ত প্রতিভাধর, প্রাণোজ্জ্বল এক তরুণ।
হ্যাঁ, সকলে আমার নমস্কার, আদাব নিন, সালাম নিন। মাননীয় বন্ধুরা, আমি ২০০০ সালের মে মাস থেকে কবির সুমন নামে পরিচিত, এটাই সরকারিভাবে রাষ্ট্রীয় অনুজ্ঞায় আমার নাম, এবং আমার বিশেষ গর্ব এই নামটা আমি গ্রহণ করতে পেরেছি, এবং আমার রাষ্ট্র সেটা আমায় অনুমোদন দিয়েছেন, এবং এটাই আমার সরকারি নাম। আমার পাসপোর্ট বলুন, ব্যাংকের অ্যাকাউন্ট বলুন, প্যান কার্ড বলুন, সর্বত্র। কিন্তু ভয়েস অফ আমেরিকায় যখন আমি চাকরি করতে গিয়েছিলাম তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়, আমার বয়স ছিল তখন ৩০। যেটা মজার ছিল সেটা হচ্ছে যে প্রচন্ড চাপ ছিল কাজের ভয়েস অফ আমেরিকায়, যেটা ভয়েস অফ জার্মানি তত ছিল না। কিন্তু তার অদ্ভুত অ্যাপ্রোচ যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে সকলে আমার ভয়ঙ্কর প্রশ্রয় দিতেন, মানে আমি ছিলাম, আমি স্বভাব বাঁচাল স্বভাব প্রকল্প, মহা গোলমাল পাকাতাম কথা বলে এবং এর পেছনে লাগা তার পেছনে লাগা, কিন্তু সকলে আমাকে অসম্ভব আদর করতেন। এইটা আমার সবচেয়ে মানে আমার মধুর স্মৃতি চোখে জল এসে যাচ্ছে বলতে গিয়ে, সকলের কথা মনে হচ্ছে। রমেনদার পেছনে চিলাগাল লাগতাম, যেমন গুপি গাইন রমেন পাই, আমি হঠাৎ বলে উঠলাম, সবাই গম্ভীর, রমেনদা কিন্তু ঠিক ঠিক করে হেসে ফেললেন, সবাই অমনি হাসতে আরম্ভ করলেন। তেমনি রফিকদাকে মানে খন্দকার রফিকুল হককে আমি বলতাম জেঠু, উনি আমায় জেঠু বলতেন। যত রাজ্যের মজার কথা এবং সেগুলো তার সঙ্গে সেই বিনিময়, কথাও চলছে কাজ হচ্ছে না, ইকবাল সাহেব ইকবাল আহমেদ সাহেব তিনি এসে কিন্তু কাজ সব কি হচ্ছে এত অল্প কেন, কিন্তু সেটাও মজা করি। অল্প বয়সে গিয়েছিলাম বলে নিশ্চয়ই কখনো কখনো কিছু ভুল করে ফেলেছি, কিন্তু আমি দেখতাম যে আমাকে সকলে আমার কাজের জন্য কিন্তু সম্মান দিচ্ছেন। ভয়েস অফ আমেরিকার কাজ করার অভিজ্ঞতাটা বেতার প্রযোজনায় কতটা জরুরি, একটা খুব জরুরি জায়গা আমার বলা দরকার, সেটা হচ্ছে একবার আমি জানি না কোন সালে এক ভয়ঙ্কর তুষার ঝড় হলো। সেদিন রাত্রিরে আমার ডিউটি ছিল, আর সকালবেলার ডিউটি, দিনের বেলা ডিউটি যাদের ছিল তাদের মধ্যে ছিলেন সুফিয়া নাজমা চৌধুরী, উনি বাংলাদেশ থেকে এসেছিলেন। আচ্ছা, এছাড়া কিন্তু আর কেউ ছিলেন না। এবার এমন একটা সময় মানে ওনার কিন্তু বিকেলে ফিরে যাবার কথা, আর আমি দুপুরে, লেট দুপুরে এসেছি। আমি এরপর যেটা হলো এমন অবস্থা দাঁড়ালো যে মানে নাজমা আর ফিরতে পারলেন না, আর আমার শিফটে যারা যারা ছিলেন কেউ আসতে পারলেন না। সাম জিরো টেম্পারেচার, কোন মানে মানে হিটিং সিস্টেম ফেল করলো, ব্যর্থ হলো এবং কাজ করছে না, সে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা একটা। এবং তারই মধ্যে নাজমা আর আমি কিন্তু আমরা দুজনে মিলে দুদিন দেড় দিনের অনুষ্ঠান চালিয়েছি। এই দুটি প্রাণীতে মিলে আমরা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের কাজ দেড় দিন কি পৌনে দুদিন ধরে চালিয়েছিলাম, এবং এটার জন্য মার্কিন সরকার আমাদের দুজনকেই মেরিটোরিয়াস অনার অ্যাওয়ার্ড দিয়েছিলেন, সেই কাগজটা আমার আর নেই। এইটা তো এমনি এমনি হয় না, এটা করতে গেলে রেডিওর কাজটা খুব ভালো জানতে হয়, এবং এই যে রেডিওর কাজটা ভালো জানা, প্রোডাকশন করা, এটা কিন্তু আমার ভয়েস অফ আমেরিকারই শিক্ষা। এই শিক্ষাটা কিন্তু আমি এইরকম সম্পূর্ণভাবে গোটা গুটি প্রতিটি বিভাগ নিয়ে একটা এক ঘন্টা প্রোডাকশন করা, এক ঘন্টা ছেড়ে দিন, এবার দশ মিনিটের বেতার প্রযোজনা করতে গেলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, করতে হয়। এটা শুধু মুখের কথায় হয় না, বা ভালো লেখক বা ভালো কণ্ঠওয়ালা উত্তম কুমার হলেই বা হয় না, এবং হেমন্ত মুখার্জি বা উত্তম কুমার হলে হবে না, এটা করতে কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুর হলেও হবে না, এটা করতে গেলে একটা বিশেষ পারদর্শিতা থাকা দরকার, যেটা না হলে হবেই না। কারণ টেকনিশিয়ান বন্ধুরা আমেরিকান, তারা তো আর ক্ষমা করবেন না এদিক ওদিক হলে। ফলে এই যে কাজটা আমরা দুজন করতে পেরেছিলাম, এটা কিন্তু প্রমাণ করে যে ভয়েস অফ আমেরিকাতে আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে কোন মানের শিক্ষা পেয়েছিলাম। এবং এইগুলো ভাবলে এখন অবাক লাগে, কেন আমার তো জীবন সায়ান্য। আমি জানি আমার চেয়ে যারা সিনিয়র ছিলেন, জানি না তারা আজ আমায় মনে রেখেছেন কিনা।
আজ স্মরণ করছি আরো কয়েকজন উজ্জ্বল তারকাকে, যারা আর আজ আমাদের মাঝে নেই। সোহেল সামাদ, রমেন পাইন, দাউদ খান মজলিশ, শরফুল আলম, দেবাংশু বন্দ্যোপাধ্যায়, হিল্লোল সরকার, রফিকুল হক, ইশতিয়াক আহমেদ। Do those words.
we'd fight and never lose, for we were young and sure to have our way.
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাহিরা কিবরিয়া এবং সেলিম হোসেন।